Hello.
আর এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান কলিন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয়, দক্ষিণ এশিয়ায় নারী ক্ষমতায়ন বনাম নারী নির্যাতন। সঞ্চালন করছেন আনিস আহমেদ।
ধন্যবাদ শেগুফতা নাসরিন কুইন। যেমনটি শুনছিলেন যে আজ আপনাদের জিজ্ঞাসা আর আমাদের বিশেষজ্ঞ প্যানেলের জবাবের এই আয়োজনের বিষয় হচ্ছে দক্ষিণ এশিয়ায় নারীর ক্ষমতায়ন বনাম নারী নির্যাতন। এ সম্পর্কে আপনারা মানে শ্রোতারা সরাসরি প্রশ্ন করতে চাইলে এই নাম্বারে ফোন করুন 2023626 2026193। তাছাড়াও ভিওএ বাংলার ফেসবুক ফ্যান পেজেও আপনারা প্রশ্ন মন্তব্য পাঠাতে পারেন। আজ আমাদের অতিথি প্যানেলে রয়েছেন ক্ষুদ্র ঋণ বিষয়ক বাংলাদেশের বেসরকারি সংস্থা নিজেরা করির প্রধান সমন্বয়ক এবং গ্রামে নারীর উন্নয়নের জন্য নিবেদিত ব্যক্তি খুশি কবির। খুশি কবির, আপনাকে স্বাগতম। আর রয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং বর্তমানে মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউটের সিনিয়র ফেলো ডক্টর অমিয় চৌধুরী। অধ্যাপক চৌধুরী, আপনাকে স্বাগতম।
ধন্যবাদ।
আমাদের আরেকজন প্যানেলে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর কাবেরী গায়েন। ডক্টর কাবেরী গায়েন, আপনাকেও স্বাগতম।
ধন্যবাদ।
আমরা সকলেই জানি যে দক্ষিণ এশিয়ার অনেকগুলো দেশেই গত কয়েক দশক ধরে নারীর ক্ষমতায়ন ঘটেছে। সে কেবল এ কারণেই নয় যে রাজনৈতিক নির্বাহী ক্ষমতায় নারীরা এসছেন এই অঞ্চলের বিভিন্ন দেশে, বরঞ্চ এ কারণেও বটে যে নারীরা ঘরের চার দেয়াল পেরিয়ে এখন বেরিয়ে এসছেন কর্মজগতে। প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত পেশাজীবী নারীরাই কেবল নন, স্বল্প শিক্ষিত নারীরাও বেরিয়ে এসছেন কলকারখানায় ব্যবসা বাণিজ্যে। ক্ষুদ্র ঋণ, পোশাক শিল্প, এগুলো নারীকে আর্থিক ক্ষমতা দিয়েছে অনেকখানি। তারপরও আমরা জানি দক্ষিণ এশিয়ায় নারীরা নির্যাতনের শিকার হচ্ছেন বারবার। ভারত কিংবা বাংলাদেশে নারী নির্যাতন, ধর্ষণ এসব কিছু থেকে এমনকি মেয়ে শিশুরাও মুক্ত নয়। পাকিস্তানের শিক্ষা গ্রহণের অপরাধে উগ্রপন্থী তালিবানদের রোষানলে পড়ে কিশোরী মালালা গুরুতর আহত হয়েছে। এসব কিছুই আমরা জানি। এই বৈপরীত্য আমাদের বিস্মিত করে। এর কারণ অনুসন্ধানের চেষ্টা করি আমরা আজকের আয়োজনে সেই সব প্রসঙ্গ। আমরা সরাসরি এখন শ্রোতাদের প্রশ্ন নেব। শ্রোতাদের উদ্দেশ্যে আমাদের অনুরোধ, আপনাদের উত্তর সংক্ষিপ্ত রাখবেন। আর অতিথি প্যানেলিস্টদের কাছেও আমাদের বিনীত অনুরোধ যে একই ধরনের প্রশ্ন হয়তো বারবার আসতে পারে যেহেতু বিষয়বস্তু একটাই, কাজেই উত্তরের পুনরাবৃত্তি যদি আপনারা না করেন তাহলে অত্যন্ত কৃতার্থ হব। অনেক শ্রোতাই টেলিফোন লাইনে রয়েছেন। প্রথমে চট্টগ্রাম থেকে শাকিলা আক্তার। হ্যালো।
হ্যালো, আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশের চট্টগ্রাম থেকে বলছি, শাকিলা আক্তার। আমার প্রথম প্রশ্ন হলো, দক্ষিণ এশিয়ার নারীরা যথেষ্ট ক্ষমতা অর্জন করেছে, কিন্তু নারীর ক্ষমতায়নের পাশাপাশি মেয়েদের উপর যে যৌন নিপীড়ন ও যৌন হয়রানি করা হচ্ছে, এই বৈপরীত্যের মূল কারণ কি? আমার দ্বিতীয় প্রশ্নটি হলো, দক্ষিণ এশিয়ার সমাজে মেয়েরা কিভাবে নিজেদের নৈতিক ও আইনগত অধিকার প্রতিষ্ঠা করতে পারে?
ধন্যবাদ শাকিলা আক্তার। আমি এই প্রশ্নের উত্তরের জন্য প্রথমে খুশি কবির আপনার কাছে যাচ্ছি।
আচ্ছা, ধন্যবাদ প্রশ্নকর্তাকে। আর্থিক ভাবে যদি একজন নারী অর্থায়ন করতে পারে সেটা মানে ক্ষমতায়ন না, কিন্তু সে হয়তো উপার্জন করছে, তার হয়তো অর্থ আছে, কিন্তু সে যদি নিজের ভেতরে সে নিজেকে ক্ষমতাবান না মনে করে, তার আশেপাশে যাদের সাথে সে বসবাস করে তাদেরকেও যদি, তারাও যদি তাকে মানুষ হিসাবে না মনে করে, এটা তাহলে ক্ষমতায়ন হচ্ছে না। তো সংঘর্ষ তো লাগছে, যেহেতু একজন নারী যখন অর্থ উপার্জন করছে সে নিজে পায়ে দাঁড়াতে পারছে এবং সে নিজের অবস্থান সম্পর্কে সে সচেতন হচ্ছে এবং কিছু বক্তব্য রাখতে চাচ্ছে, তার নিজের জীবন নিজের মতো চালাতে চাচ্ছে, সমাজ বা তার পরিবার তাকে দিচ্ছে না আর গোটা সমাজ তাকে ভিন্নভাবে দেখছে, তখন কিন্তু সংঘর্ষ লাগে। তো দুটো কিন্তু একই না, এই কারণেই সংঘর্ষটা লেগে থাকে।
অধ্যাপক অমিয় চৌধুরী,
শুনুন, আপনারা যে প্রশ্নটা এখানে রেখেছেন, যিনি রাখলেন প্রশ্নটা আর কি, এবং আপনি যেভাবে প্রশ্নটা পোজ করলেন যে নারীর ক্ষমতায়ন এবং নারীর নির্যাতন একই সঙ্গে হচ্ছে আর কি, এটা এই প্রশ্নটা ভেতর দিয়ে আপনি আপনার মানসিকতাটা একটা এলিটিস্ট ফ্রেমওয়ার্কের ভেতর দিয়ে দিচ্ছেন। অর্থাৎ মহিলারা অর্থনৈতিকভাবে কিছু ক্ষমতায় এলেও তারা ক্ষমতায় আসে না। আসলে ক্ষমতায়নের যে পলিটিক্যাল ডেফিনেশন সেটা হচ্ছে ক্ষমতায়িত হওয়া, মানে রাজনৈতিক ক্ষমতায় ক্ষমতায়িত হওয়া, এবং তার পাশাপাশি আসছে ওই যে বললেন আপনার এ থেকে চট্টগ্রাম থেকে যে সমাজে নিপীড়িত হচ্ছে। অর্থাৎ ক্ষমতায়িত হতে গেলে এই দুটো জায়গাতেই হতে হয়, সেটা হচ্ছে রাজনীতির ক্ষেত্রে এবং সামাজিক ক্ষেত্রে। অর্থাৎ কোনো মহিলা সামাজিক ক্ষেত্রে তার স্বীকৃতি পাচ্ছে কিনা, অর্থাৎ সেখানে তার ক্ষমতা প্রতিষ্ঠিত হচ্ছে কিনা। ক্ষমতা প্রতিষ্ঠা হওয়া মানে কিন্তু এই নয় যে জোর জার করে যা খুশি করবেন, আবার অপরদিকে রাজনীতিতে ক্ষমতায়িত হচ্ছে কিনা, এই দুটো না হলে কিন্তু হয় না। সেই জন্যে নিয়ম হচ্ছে এই যে ক্ষমতায়ন করতে গেলে অর্থনীতিতে প্রথম জোরটা দিতে হয়, কারণ মহিলারা যদি অর্থনীতিতে ক্ষমতায়িত হন তাহলেই তখন তার একটা স্কোপ থাকে রাজনীতিতে ক্ষমতায়িত হবার। কিন্তু এই সাউথ এশিয়া কোনো দেশে, বাংলাদেশে আমি গেছি, বাংলাদেশে আমি দেখেছি, ইনফ্যাক্ট আমি ছোটবেলায় বাংলাদেশে জন্মগ্রহণ করেছিলাম ইস্ট বেঙ্গলে, সুতরাং সেখানে আমি 2008 সালে গিয়েছি, সেখানেও যেমন, এবং আমি যেমন পশ্চিমবঙ্গে থাকি সেখানে, অথবা ধরুন ভিয়েতনাম বা মালয়েশিয়ার যে সমস্ত দেশগুলো আছে সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে নারীরা অর্থনৈতিক যে উন্নয়ন সেই উন্নয়নের শরিক হতে পারছে না, কোথাও কোথাও কিছুটা শরিক হতে পারছে, কোথাও কোথাও হতে পারছে না। সুতরাং যতক্ষণ পর্যন্ত না অর্থনৈতিক প্রক্রিয়ায় নারীরা না যোগ দিচ্ছে, অর্থাৎ পার্টিসিপেট করছে, পার্টিসিপেটারি যদি না হচ্ছে তাহলে কিন্তু তারা রাজনীতির ক্ষমতায়িত হতে পারে না। এটা যেমন ধরুন আমি ভারতবর্ষের কথা বলি, যে ভারতবর্ষে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সেই 1950s থেকে শুরু হয়, কিন্তু পরে নানা কারণে এটা বন্ধ হয়ে যায় এবং এটাকে আনা যায় না। 1990s আমাদের সংবিধানকে সংশোধন করে বলা হলো যে মহিলারা ওয়ান থার্ড মানে গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি অথবা জেলা পরিষদ এইসব জায়গায় অন্তত ওয়ান থার্ড রিপ্রেজেন্টেশন থাকবে মহিলাদের। এইবার লক্ষ্য করে দেখবেন যে সেই বহুকাল আগে থেকে এবং 90s বেশ করে যে আমাদের যে পার্লামেন্ট সংসদ অথবা যে সমস্ত রাজ্যগুলোর বিধানসভা সেখানে মহিলাদের ওয়ান থার্ড রিজার্ভেশন দিতে গিয়ে কিছুতেই দেওয়া যাচ্ছে না, এই বিলটা কিছুতেই পাস করা যাচ্ছে না। অর্থাৎ যদি পঞ্চায়েত রাজ ব্যবস্থা মানে কি, যে সেখানে অর্থনৈতিক উন্নয়ন ঘটবে, এই উন্নয়নের শরিক হবে মেয়েরা, অর্থাৎ তারা কাঁধে কাঁধ মিলিয়ে পুরুষের সঙ্গে এগিয়ে আসবে, যেহেতু তাদের সংখ্যাটা সামান্য কম এবং যেহেতু বহুদিন ধরে তারা 20th century যেখানে ব্রিটেন বা অন্যান্য দেশগুলোতে মেয়েদের ক্ষমতায়িত হতে যেখানে বহু দেরি হয়েছে, আমাদের সেখানে 20th century আমরা দেখতে পেয়েছি যে মহিলাটা কিছুতেই উঠে আসতে পারেনি। এমনকি 21st century হয়েছে আমরা দেখছি যে মহিলারা এই অর্থনৈতিক যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে পারছে।
অধ্যাপক চৌধুরী, আপনার কাছে আবার আমরা ফিরে আসবো। ডক্টর কাবেরী গায়েন,
ধন্যবাদ। আসলে আমি এই বিষয়টাকে একটু অন্যভাবে দেখতে চাই, সেটি হচ্ছে যে যেটা অধ্যাপক চৌধুরী বললেন যে আমরা যখন ক্ষমতায়নের কথা বলি তখন তিনটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, একটি হচ্ছে অর্থনৈতিক ক্ষমতায়ন, একটি হচ্ছে সামাজিক ক্ষমতায়ন এবং আরেকটি হচ্ছে রাজনৈতিক ক্ষমতায়ন। এখন যদি আমরা জাতিসংঘের জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স দেখি তাহলে আমরা কিন্তু ভিন্ন চিত্র পাই। আমরা যে ক্ষমতায়নের কথা বলছি কিন্তু দেখা যাচ্ছে যে সাউথ এশিয়াতে জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স হচ্ছে 0.601, অর্থাৎ 7.1%, এটি হচ্ছে পৃথিবীর মধ্যে সেকেন্ড হাইয়েস্ট। আমি আরেকটু সহজ করে যদি বলি, যেমন রাজনৈতিক ক্ষমতায়নের কথা যদি বলি, বাংলাদেশের ক্ষেত্রে রাজনৈতিক ক্ষমতায়নে 19.7% সিট বরাদ্দ নারীর জন্য, তার 15% হচ্ছে কোটা। ইন্ডিয়াতে 11%, পাকিস্তানে 22.5%, এটা হচ্ছে লোয়ার হাউসে, এবং আপার হাউসে 16.3%, আফগানিস্তানে 27.7%, নেপালে 33.2%, শ্রীলঙ্কায় 5.8%। অর্থাৎ এখনো দেখা যাচ্ছে পুরুষের তুলনায় কিন্তু এটি বিশাল একটি গ্যাপ। আপনি যদি উমেন ওয়ার্ক পার্টিসিপেশন দেখেন তাহলে দেখবেন বাংলাদেশে 83% পুরুষ কাজ করছেন এবং 59% নারী কাজ করছেন, কিন্তু আপনি যদি দেখেন সিভিল সার্ভিসে কত শতাংশ তাহলে বাংলাদেশে মাত্র 10% নারী সিভিল সার্ভিসে কাজ করছেন, ইন্ডিয়াতে 5.71%, পাকিস্তানে 10%, ভুটানে 26%। কাজেই দেখা যাচ্ছে যেটাকে আমরা অনেক বেশি রকমের ক্ষমতায়নের কথা বলছি সেটিও কিন্তু আসলে খুব বেশি ক্ষমতায়ন হয়নি। আর যদি সামাজিক ক্ষমতায়নের কথা বলেন তাহলে তো তার ইন্ডিকেটর আসলে বলাই মুশকিল। তার কারণ এখনো নারী সিদ্ধান্ত গ্রহণে পারিবারিক পর্যায়ে কতটুকু ক্ষমতায়িত হয়েছে তার সঠিক কোনো গবেষণা আজও হয়েছে বলে আমার জানা নেই। কাজেই নারীর ক্ষমতায়ন হয়ে গেছে বলে যেটা আমরা মনে করছি, আমার কাছে আমি প্রশ্ন করছি আদৌ এটি কতটুকু হয়েছে?
আচ্ছা, ধন্যবাদ। আমাদের আরেকজন কলার অপেক্ষা করছেন, ঢাকা থেকে রাফি মোহাম্মদ নাজমুল সাদাত। হ্যালো
রাফি মোহাম্মদ নাজমুল সাদাত, ঢাকা থেকে বলছি। বাংলাদেশে নারী শিক্ষার হার নিঃসন্দেহে অনেক বৃদ্ধি পেয়েছে, সেই সাথে বেড়েছে নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণ। আমার প্রশ্ন হচ্ছে, এদেশে প্রকৃতই নারীর ক্ষমতায়ন কি ঘটেছে? যদি তাই ঘটে থাকে তাহলে দেশের প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেত্রী, বেশ কয়েকজন মন্ত্রী সহ উচ্চ পদস্থ অনেক ক্ষেত্রে নারীরা আসীন আছেন, তারপরেও নারী নির্যাতন প্রতিরোধে তাদের ভূমিকা নেই কেন?
ধন্যবাদ। সাদাত সাহেবের প্রশ্নের প্রথম অংশের উত্তর বোধহয় আমরা এর মধ্যে পেয়েছি, সত্যিকার অর্থে কি নারীর ক্ষমতায়ন ঘটেছে? উত্তর হচ্ছে না, কারণ তিনজনই প্রায় একমত যে কিছু কিছু ক্ষেত্রে উন্নতি ঘটলেই পুরোটা ক্ষমতায়ন ঘটে না। তার দ্বিতীয় প্রশ্ন যেটি ছিল যে নারী নির্যাতন প্রতিরোধে নারী নেতৃত্বের কোনো ভূমিকা নেই কেন? খুশি কবির।
হ্যাঁ, আমি মনে হয় প্রথম অংশের একটা খালি কথা বলবো, যেটা হচ্ছে যে অর্থনৈতিক উন্নয়ন বা উন্নয়ন উন্নয়নের সূচি আর ক্ষমতায়ন এক না, তো আমাদের দুটোকে যেন গুলিয়ে না দিই। আর দ্বিতীয় অংশ যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা আমার মনে হয় যেটা আমাদেরকে স্পষ্টভাবে বলতে হবে যে এখানে নারী নেতৃত্বে আছে কিনা সেটা বিষয় না। পিতৃতন্ত্র বা সমাজ ব্যবস্থা কাঠামো যেটা আছে, আমাদের রাষ্ট্রীয় কাঠামো, আমাদের সামাজিক কাঠামো, এইটা কিন্তু নারীর পক্ষে না, নারীর ক্ষমতায়নের পক্ষে না। একটা নারী, একজন নারী যখন সে নির্যাতিত হয় তার কোথাও যাওয়ার জায়গা নাই, কেন সমাজ বা তার পরিবার তাকে মেনে নিতে বলে। সেখানে আমি যদি রাষ্ট্রযন্ত্রগুলো দেখি, কোর্ট বলি অথবা পুলিশ স্টেশন বলি অথবা আইনগুলো বলি, সেগুলোও কিন্তু নারীর পক্ষে কতটুকু তাকে যখন নির্যাতিত হচ্ছে তখন তার পক্ষে কতটুকু দাঁড়াচ্ছে সেটা একটা বিরাট প্রশ্ন। থানায় যখন যাওয়া হয়, কেসটা যেভাবে এফআইআরটা লেখা হয়, যেভাবে এটাকে দাখিল করা হয়, আর সেটা যখন কোর্টে যাওয়া হয়, কোর্টে কেন অধিকাংশ কেস যেগুলো হচ্ছে নারী নির্যাতনের বিরুদ্ধে সেগুলো কেন নারী পক্ষে যাচ্ছে না, বা এই কেসগুলো পুরোপুরি খালাস হয়ে যাচ্ছে কেন, তাদের সঠিকভাবে এটা লিখিত হয়নি, সঠিকভাবে সাক্ষী দেওয়া হয়নি, আর সঠিক তদন্ত করা হয়নি, তদন্তের অভাবে, সৎ ইচ্ছার অভাবে কিন্তু এটা ধামাচাপা পড়ে গেছে। এখানে একজন ব্যক্তি নারী সে যে পর্যায়ে থাকুক না কেন, সমষ্টিগত ভাবে ব্যবস্থা যদি নারীর পক্ষে না থাকে, নারী বান্ধব যদি না থাকে, নারীকে মানুষ হিসাবে যদি না দেখা হয়, আর নারীর যে সকল অবস্থানগুলো আছে সেগুলো বাস্তবায়ন যদি না হয়, আমাদের নীতিমালা থাকতে পারে, আইন থাকতে পারে, কিন্তু আমাদের বাস্তবায়নের পদ্ধতির একটা সমস্যা।
নিশ্চয়ই। আমাদের আরেকজন শ্রোতা কলকাতা থেকে অপেক্ষা করছেন, সুলগ্না ঘোষ রায়। হ্যালো,
নমস্কার, আমি কলকাতা থেকে সুলগ্না ঘোষ রায় বলছি। আজকে অতিথিদের কাছে আমার প্রশ্ন হলো যে পৃথিবীর অন্যান্য প্রান্তের সঙ্গে যখন দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সমানতালে নারীর অধিকার, নারী ক্ষমতা প্রসঙ্গে নানান আন্দোলন কর্মসূচির কথা আমরা সবসময় বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে জানছি, তখন কেনই বা দক্ষিণ এশিয়ার দেশগুলোতেই ম্যাক্সিমাম বিশেষ করে ভারতবর্ষে নারী নির্যাতনের মাত্রা দিন দিন বাড়ছে? এ ব্যাপারে আপনাদের কি মতামত?
আমরা আরো একটি প্রশ্ন নিয়ে নিই, ঢাকা থেকে আদিবা রাইসা। হ্যালো।
হ্যালো, আমি আদিবা রাইসা বলছি ঢাকা। আমার প্রশ্নটি হচ্ছে যে আমাদের সমাজে দেখা যায় যে একজন নারী যখন নির্যাতিত হচ্ছে, ধরা যাক একটি মেয়েকে তার স্বামী মারধর করছে, এবং সে যখন কাউকে সেটা জানাচ্ছে তখন প্রথমে তাকে প্রশ্ন করা হয়, তোমার স্বামী তোমাকে কেন মারলো, তুমি কি করেছিলে, যেন মেয়েটির কোনো দোষ থাকলে তাকে স্বামী মারতে পারে। অথবা একটি মেয়েকে যখন ইনটিজিং করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, তখন পর্যন্ত বলা হচ্ছে যে হয়তো মেয়েটা চলাফেরার ঠিক ছিল না, পোশাক আশাক সালিয়ে ছিল না। আমাদের সমাজে এই মানসিকতাটা কেন যে কোনো ভিকটিমকে দোষী করে দেখানো হচ্ছে, যেখানে একটি মেয়ে নির্যাতনের শিকার হচ্ছে সেখানে তাকেই কেন এর দোষ বহন করতে হচ্ছে, এটাই আমার প্রশ্ন।
ধন্যবাদ। প্রথমেই আমি অধ্যাপক অমিয় চৌধুরীর কাছে যাব। সুলগ্না যে প্রশ্নটি করলেন কলকাতা থেকে, যে নারী অধিকার সম্পর্কে এত সচেতনতা সত্ত্বেও দক্ষিণ এশিয়ায় বিশেষত ভারতে নারী নির্যাতনের মাত্রা দিন দিন বাড়ছে কেন?
আমি সুলগ্নার সঙ্গে একমত। আর যে আলোচনাগুলো আমি শুনছিলাম তাতে প্রথমে বলা হলো, একজন বললেন আপনার প্যানেলিস্ট, যে উন্নয়ন এবং ক্ষমতায়ন এক কথা নয়, কেউ বলেনি যে দুটো এক কথা, কিন্তু উন্নয়নে যদি অংশগ্রহণ সমভাবে করতে না পারে তাহলে তা ক্ষমতায়ন হয় না, আর ক্ষমতায়ন বলতে রাজনৈতিক ক্ষমতায়ন। এখন আমরা সমস্ত ব্যাপারটাই দেখছি একটা এলিটিস্ট ফ্রেমওয়ার্কের ভেতর দিয়ে। ধরুন একটা হাসিনা অথবা একজন একজন খালেদা জিয়া অথবা একজন ইন্দিরা গান্ধী অথবা একজন মমতা ব্যানার্জি অথবা একজন সোনিয়া গান্ধী, এরা ক্ষমতায় এসছেন এবং এদের সঙ্গে সঙ্গে কিছু লোক ক্ষমতায় এসে গেছে। কিন্তু আপনি ভারতবর্ষের কথা কল্পনা করুন যে 100 কোটি ওপরে যেখানে মানুষ, সেখানে আপনি যে দেখবেন যে সবচেয়ে বড় অভাব যেটা হচ্ছে শিক্ষার অভাব, মানে প্রথমে সাক্ষরতার অভাব এবং সাক্ষরতা থেকে আছে শিক্ষার অভাব, এবং তার ফলে হচ্ছে কি ওই আমাদের উঁচু স্তরের যে সমস্ত মহিলারা আছেন, যেমন ধরুন মধ্যবিত্ত, উচ্চবিত্ত, উচ্চবিত্ত অথবা কিছুটা নিম্নবিত্ত, তাদের ভেতরে একটা এই ধারণাটা আছে যে আমরা কিছু করলেও করতে পারি, কিন্তু কোটি কোটি মানুষ যারা গ্রামে বাস করছে, যারা বিভিন্ন জায়গায় বাস করছে, ভারতবর্ষের সমস্ত জায়গায় আমি ঘুরেছি, আমি দেখেছি, ফলে তাদের ভেতরে এই কনসাসনেসটাই আসেনি যে আমরা আমরা সমভাবে অংশগ্রহণ করতে পারি পুরুষদের সঙ্গে। তার কারণ হচ্ছে শিক্ষার হার অত্যন্ত কম, এবং দ্বিতীয়ত মহিলাদের ক্ষেত্রে আমি পার্টিকুলারলি বলছি, ফলে তারা এই সামাজিক চেতনাটা এখন চেতনাটা এখন পর্যন্ত উদ্বুদ্ধ হতে পারেনি। আপনি দেখুন বিদেশে ব্রিটেন ইত্যাদিতে তারা রাজনৈতিক ক্ষমতায়নের জন্য শেলির শাশুড়ি মা তিনি কি করেছেন, পার্লামেন্টে রীতিমতো লড়াই করেছেন, করে তারপরে মহিলাদের ভোটাধিকার আদায় করেছেন, সেটা 20th century হয়েছে। সুতরাং এখানে দেখুন আমি ভারতবর্ষের কথা যখন উনি বললেন আমি বলি যে ভারতবর্ষে এই ক্ষমতা আয়নের জন্য কিন্তু আমরা প্রচন্ড চেষ্টা করছি। ক্ষমতায়ন মানে রাজনৈতিক ক্ষমতায়ন, রাজনৈতিক ক্ষমতায়ন হলেই কিন্তু তার সামাজিক ক্ষমতায়ন হবে, এবং রাজনৈতিক ক্ষমতায়ন হতে পারে একমাত্র অর্থনৈতিক উন্নয়নের সহযোগী হয়ে। তার জন্য ভারতবর্ষে চেষ্টা করা হচ্ছে যে পঞ্চায়েতি রাজ মানে রুরাল ডেভেলপমেন্ট অথবা আরবান ডেভেলপমেন্ট, এদের ভেতর দিয়ে জনবস্তিতে যারা বাস করছে মহিলারা, যারা প্রত্যেক দিন আমার বাড়িতে হয়তো কাজ করতে আসছে, তাদের কিন্তু এই সম্বন্ধে কোনো ধারণা নেই। আর আমরা এই যে আলোচনা করছি যে নারী ক্ষমতায়ন একদিক থেকে হচ্ছে, আরেকদিকে তাদের নির্যাতন বাড়ছে, কখনোই নয়, ক্ষমতায়ন যাদের হয়েছে তারা নির্যাতিত হয় না, আর ক্ষমতায়িত যারা হয়ে গেল তাদের ভেতরে কিছু কিছু নির্যাতন ঘটে, সেটা কোনো অস্বীকার করার উপায় তার নানা রকম কারণ আছে। এক ভদ্রমহিলা বললেন আপনাদের ওখানে যে মেয়েদেরই বেশি দোষ দেয়া হয় যে তাদের পোশাক আশাক হয়তো যথেষ্ট নয়, তারপর তারা হয়তো নানা রকম জায়গায় ঘুরছে, ফলে তাদের উপরে অত্যাচার হচ্ছে। এ কথা আমি মেনে নিচ্ছি, মেনে নিয়েও বলি যে সমস্ত মহিলারা যদি জাগ্রত হন, তাদের বিবেককে যদি জাগ্রত করা যায়, তাহলে কিন্তু এই নির্যাতনের ভাগটা কমে যাবে। ভারতবর্ষে নির্যাতনটা সত্যি খুব বেশি, তার কারণ হচ্ছে যে ধরুন আপনার বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে 16 কোটি, ভাইরাস ভারতবর্ষের জনসংখ্যা হচ্ছে 120 কোটি প্রায়। সুতরাং ভারতবর্ষেরটা প্রচন্ড ভাবে ফোকাসড হচ্ছে, কিন্তু বাংলাদেশটা ফোকাস হচ্ছে কিন্তু ততটা হচ্ছে না, জনসংখ্যা দিয়ে যদি আপনি বিচার করেন তাহলে স্বাভাবিকই আপনাদের এক প্যানেল মহিলা আছেন, আমি তাকে ধন্যবাদ দিচ্ছি যে তিনি প্রত্যেক দেশ থেকে অসংখ্য স্ট্যাটিস্টিক্স দিচ্ছিলেন। সুতরাং এই ব্যাপারে গবেষণা হয়নি, এটা ঠিক না, গবেষণা শুরু হয়েছে বিভিন্ন জায়গায় ভারতবর্ষ।
আচ্ছা, আমরা আমরা আবার অন্য প্রশ্নের দিকে যাচ্ছি। ডক্টর চৌধুরী, অধ্যাপক
একটা কথা বলে ছেড়ে দিন,
বলুন
আসল কথা যেটা, সেটা হচ্ছে যে মহিলাদের রাজনৈতিক ক্ষমতায়ন করতে হবে, এবং মহিলাদের রাজনৈতিক ক্ষমতায়ন করতে গেলেই তাদের শিক্ষা দীক্ষা, লিটারেসি এবং শিক্ষা দীক্ষা,
আমি এই প্রসঙ্গেই আমি এই প্রসঙ্গেই
যদি সেটা না করতে পারে তাহলে তারা রাজনৈতিক ক্ষমতায়িত হবে না, এবং সেটা যদি না হয় তাদের উপর অত্যাচার বাড়বে, আর এই কথাটা একদমই সত্য।
হ্যাঁ, ধন্যবাদ অধ্যাপক চৌধুরী।
তারা অত্যাচারিত হচ্ছে এটা ঠিক নয়।
অধ্যাপক চৌধুরী, আমাদের লাইনে অনেকেই আছেন, কাজেই আমরা এই এই প্রসঙ্গে এই প্রসঙ্গে বারবার আমরা আসবো। এই যে শিক্ষার প্রসঙ্গটা আসলো, আমি আমি খুশি কবিরের কাছে যেতে চাই যে বাংলাদেশে এই মেয়েদের শিক্ষার ক্ষেত্রে একটা বিরাট রকমের অগ্রগতি হয়েছে বলে আমরা শুনছি, এবং মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের অনেক কাছাকাছি বাংলাদেশ পৌঁছেছে এসব ব্যাপারে। তো খুশি কবির, আপনি কি মনে করেন?
জি, আমি যে প্রথমেই বললাম যে উন্নয়ন আর ক্ষমতায়নের মধ্যে পার্থক্য আছে, আর সচেতনতার মধ্যেও পার্থক্য আছে। এখন আমরা সূচকের দিক দিয়ে দেখছি যে দক্ষিণ এশিয়াতে বাংলাদেশ কিন্তু অনেকগুলো অর্জন করেছে, নারী মানে নারীর অবস্থানটা একটা ভালো অবস্থান যাওয়ার জন্য, এটা শিক্ষার হারে হতে পারে, এটা আমরা দেখছি যে আয়ু, যেখানে নারীর আয়ু এখন পুরুষের সমান চলে আসছে, আমরা দেখছি যে মৃত্যুর হার কমে গেছে, আয়ু মানে অনেকগুলো ক্ষেত্রে আমরা অনেকগুলো সূচক আছে যেখানে নারী যথেষ্ট মনে হয় বাংলাদেশ যে অবদান গুলো ঘটিয়েছে সামাজিক সূচকের ক্ষেত্রে, সেখানে উন্নয়নের সূচকের ক্ষেত্রে সেখানে বাংলাদেশ যথেষ্ট ভালো। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে শুধু শিক্ষা বা শুধু অর্থনৈতিক ভাবে উন্নয়ন হলেই কিন্তু নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বা সামাজিক ক্ষমতায়ন এককভাবে হবে না, গোটা সমাজকে পরিবর্তন করতে হবে, পুরুষের মানসিকতা পরিবর্তন করতে হবে। একজন যে প্রশ্ন করেছিল যে কোন নির্যাতন ঘটলে মেয়েদের উপর জিজ্ঞেস করা হয় যে সে তুমি কি করেছিলে এরকম করে এই আচরণ করেছে, বা পুলিশ স্টেশনে গেলে একজন ভিকটিমকে যে যে বর্ণনা করতে হয় তাকে আইন করতে তাকে যে কথাগুলো শুনতে হয় সেগুলো কিন্তু খুবই অপমানজনক। আমি কিন্তু গ্রামে গঞ্জে সবচেয়ে ভূমিহীন খেটে খাওয়া মানুষদের সাথে কাজ করছি, সেখানে অনেক নারী যাদের কোনো শিক্ষা না মানে অক্ষর জ্ঞান নয় হয়তো বা কোনো স্কুলের শিক্ষার হার ওরকম নাই, কিন্তু তারা অত্যন্ত ক্ষমতায়ন অর্জন করেছে সংগঠিত হওয়ার মাধ্যমে। আর অনেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জানি, আমাদের যদি আমরা বলি যে আমাদের একজন শিক্ষক যার চোখ উঠিয়ে ফেলেছিল তার স্বামী, সে পিএইচডি স্টুডেন্ট ছিল বাইরে, তো এটা শিক্ষার সাথে সম্পর্ক না, এটা শুধু অর্থের সাথেও সম্পর্ক না, এটা হলো আমরা মনে করি যে একজন নারী ক্ষমতায়ন নারীর অবস্থান পরিবর্তন হবে ব্যক্তি তার পরিবার তার সমাজ এবং তারপরে গোটা রাষ্ট্র সেটাকে সেভাবে দেখতে হবে। আর পুরুষের মানসিকতা দৃষ্টিভঙ্গি পরিবর্তন না হলে গোটা সমাজে এককভাবে নারীদের হবে না, নারীদের অবশ্যই পরিবর্তন করতে হবে, নিজে সংগঠিত হতে হবে কিন্তু এককভাবে না।
হ্যাঁ, ঢাকা থেকে আদিবা যে প্রশ্নটি করেছিলেন যে ভিকটিমকেই কেন দোষারোপ করা হয় সে সম্পর্কে ডক্টর কাবিনী গায়েন।
ধন্যবাদ, এই প্রশ্নটি একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই কারণে যে আমি মনে করি নারীর মানে যীশু খ্রিস্টকে আমরা জানি যে তার ক্রুশটি তাকে বধ্যভূমির দিকে বয়ে নিয়ে যেতে হয়েছিল, ঠিক একইভাবে নারী ধর্ষিত হচ্ছে, নারী নির্যাতিত হচ্ছে, পুরুষতন্ত্র তার এই নির্যাতনের জন্য তাকেই দায়ী করে, এটি হচ্ছে একটি পুরুষতান্ত্রিক ফ্রেমওয়ার্ক, এটি ধর্ষণের ফ্রেমওয়ার্ক, এবং যে কারণে দেখা যাচ্ছে যে নারীকে অন্য পক্ষের ইন্ধন, পোশাক আশাকের শালীনতাহীনতা, চরিত্রহীনতা এই সমস্ত কথা বলা হয়। কিন্তু রিসেন্ট টাইমে আমি এক মাসের ঘটনাকে বিশ্লেষণ করে আমরা দেখতেই পেলাম যে বাংলাদেশে টাঙ্গাইলের ধর্ষণের কথা যদি বলেন কিংবা আপনি পঞ্চগড়ের ধর্ষণের কথা বলেন, 5 বছরের মেয়ে ধর্ষিত হলো, দিনাজপুরের ফুলবাড়িতে একজন নারী যিনি 3 সন্তানের মা দিনে দুপুরে ধর্ষিত হলেন, দলবদ্ধ ধর্ষণের শিকার হলেন, কিংবা আমরা দেখতে পাচ্ছি রাজবাড়িতে 5 বছরের মেয়ে যে ব্র্যাক স্কুলে একটা প্রথম শ্রেণীতে পড়ছে, এই সমস্ত মেয়েরা যখন ধর্ষিত হয় তখন কিন্তু আমরা আসলে বুঝতে পারি যে এই ধর্ষণের সাথে কিন্তু তার কাপড় চোপড়, পোশাক, অন্য পক্ষের ইন্ধন, চরিত্রহীনতা কোনো কিছুরই সম্পর্ক নেই। এখানে যেটি সম্পর্ক সেই সম্পর্কটি হচ্ছে বিচারহীনতার এবং ক্ষমতার, পুরুষের ইচ্ছা করছে বা ওই ধর্ষক, আমি পুরুষ না বলে বলি, ওই ধর্ষকের ইচ্ছা করেছে তাই সে ধর্ষণ করতে পারছে, কেন পারছে, কারণ সে জানে যে সে ধর্ষণ করে পার পেয়ে যাবে, দুটি কারণে। প্রথমত আমাদের এখানে বিচারের যে প্রক্রিয়া ইতিমধ্যে খুশি কবির বলেছেন, একটি হচ্ছে পুলিশ, প্রসিকিউশন, কোর্ট এবং কমিউনিটি, প্রত্যেকটি জায়গা থেকেই আসলে ওই নির্যাতিত মেয়েটি তার উপরেই আসবে এবং যখন কোর্টে যাওয়া হবে তাকে আসলে সম্ভ্রমানিত্যর যে জায়গাটি সেই সম্ভ্রমানিত্যর যে ব্যাপারটি ঘটে ওই কোর্টের ওই প্রসিকিউশনের মধ্যে দিয়েই।
ধন্যবাদ।
প্রসিকিউশনে যাওয়ার পরেই তাকে এমন ভাবে জেরা করা হয়, সমাজে তাকে এমন ভাবে হেয় করা হয় যে তার দ্বিতীয় ধর্ষণের ঘটনাটি, তার দ্বিতীয় নির্যাতনের ঘটনাটি আসলে সেখানেই ঘটে, এবং পুরুষতান্ত্রিক কাঠামো তাকে ওই ফ্যালাসের মধ্যে ঢুকিয়ে দেয় যে তোমার নির্যাতনের জন্য তুমি আসলে কোনো না কোনো ভাবে দায়ী থাকবে। এই যে সাংস্কৃতিক জায়গাটি, এই সাংস্কৃতিক জায়গাটি থেকে যদি আমরা উঠে আসতে না পারি তাহলে কিন্তু আমার কাছে মনে হয় ধর্ষণের এই যে ক্ষমতার যে জায়গাটি, ইচ্ছার যে জায়গাটি, এবং আরেকটি সে জানে যে সে পার পেয়ে যাবে, এই সমস্ত কারণে সে পার পেয়ে যাবে, আর দ্বিতীয়টি মানে সমাজে ওই মেয়েটিকে খুব হেয় চোখে দেখা হবে, কাজেই সে মেয়েটি মুখ আসলে খুলবে না, তার পরিবার মুখ খুলবে না। এই সমস্ত কারণ মিলে আমার কাছে মনে হয় দুটি কারণ, একটি হচ্ছে বিচারহীনতার সংস্কৃতি, আরেকটি হচ্ছে সাংস্কৃতিক যে জায়গাটি, যে তোমার কার্ড ছোট ছিল কিনা, এই দুটি জায়গা, এই দুটি জায়গাতে এসেই আসলে ধর্ষকরা পার পেয়ে যায়। এবং উনি যে কথাটি প্রশ্নটি করেছেন, নারী নেতৃত্ব থাকা সত্ত্বেও কেন এটি করছে, সেটি হচ্ছে যে এই নারী নেতৃত্ব পুরুষতান্ত্রিকতারই লিগেসি বহন করছেন, নারীর জন্য আসলে আমূল যে কাঠামোটি পরিবর্তন করা দরকার সেই জায়গাটিতে কাজ করবে।
ধন্যবাদ, আমাদের অনেক শ্রোতা অপেক্ষা করছেন। শ্রোতাদের জানিয়ে রাখি যে আপনারা শুনছেন আমাদের কল ইন শো হ্যালো ওয়াশিংটন, ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আজকের বিষয় দক্ষিণ এশিয়ায় নারীর ক্ষমতায়ন বনাম নারী নির্যাতন। পরবর্তী প্রশ্ন করেছেন টরন্টো কানাডা থেকে আসমা আহমেদ মাসুদ। হ্যালো,
আমি আসমা আহমেদ মাসুদ বলছি টরন্টো কানাডা থেকে। যখন এ ধরনের গুরুতর অপরাধ ঘটে তারপর যে প্রতিক্রিয়া সমস্ত দেশব্যাপী হওয়া প্রয়োজন, যেমনটি দিল্লিতে হয়েছিল, একেবারে পুরো দেশ প্রায় অচল হয়ে গেছিল প্রতিবাদ মুখরতার কারণে, সে ধরনের প্রতিবাদ নিয়ে সামাজিক সচেতন যারা বা সমাজের যারা বোদ্ধা তারা সবাই সেভাবে কি এগিয়ে আসেন? বাংলাদেশে বেশ অনেকগুলো ঘটনা ঘটলো, এটা যেন দুর্ঘটনার মতোই সবাই এড়িয়ে যাচ্ছে বা ভুলে যাচ্ছে।
হ্যাঁ, ধন্যবাদ আসমা আহমেদ মাসুদ আপনাকে। আমি খুশি কবিরের কাছে যাচ্ছি যে দিল্লিতে যেরকম প্রতিবাদ হয়েছে, বিক্ষোভ হয়েছে, বাংলাদেশে একাধিক ধর্ষণের ঘটনায় এমনকি সাম্প্রতিক কালেও যেটি ডক্টর কাবেরী গায়েন বলছিলেন, সেরকম কোনো বড় রকমের বিক্ষোভ প্রতিবাদ হচ্ছে না কেন?
আমি এখানে প্রথমে বলবো যে দিল্লিতে যেটা ঘটেছিল এটা দিল্লির প্রথম ঘটনা না। আমরা হয়তো এটা জিজ্ঞেস করতে হবে যে এই ঘটনাতে সবাই এত তীব্রভাবে প্রতিবাদটা এটা ফেটে উঠল কেন। আমি দিল্লিবাসীদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে ফেটে উঠেছে, কিন্তু তার আগে অনেকগুলো ধর্ষণ ঘটে যাচ্ছিল, ঘটে গেছে, তারপরেও ঘটেছে, কিন্তু ওই রকম ওই ধরনের একটা প্রতিবাদ আসেনি। আর আশা করি যে যে মাত্রায় আর যে অবস্থাটা সৃষ্টি হয়েছে সেটা চলতে থাকবে, আমরাও এটা আশা করি যে দিল্লি ওটা যেতে যাবে। বাংলাদেশে প্রত্যেকটা ঘটনার পরে এটা নির্ভর করে, যখন এটা প্রকাশ করা হয়েছে অনেক জায়গায় অনেক বড় বড় ধরনের আন্দোলন ঘটেছে। বিশেষ করে আমি যদি বলি যে জেলা পর্যায়ে ফরিদপুরের যে একটা মেয়েকে ধর্ষণ করে তাকে ঝুলিয়ে দেখিয়েছে যে গলায় ফাঁসি দেওয়া হয়েছে, আসলে সে ফাঁসি দেয়নি, যারা তাকে গোসল করিয়েছে দাফনের আগে প্রত্যেকে বলেছে সে ধর্ষিত হয়েছে, তার বডিটাকে আবার উত্তোলন করতে হয়েছে, এটা শুধুমাত্র ফরিদপুরের সব লোকের ফেটে পড়েছিল। টাঙ্গাইলে এত দিনের পরে যে ঘটনাটা ঘটেছে সেখানে মানুষ ফেটে পড়েছে, মধুপুরে টাঙ্গাইলে মানুষ জড়ো হয়ে এটা আন্দোলন করেছিল। এখন যেটা হচ্ছে যে হয়তো দিল্লির আকারে না হয়ে থাকলে ঢাকায় প্রত্যেকটা জায়গায় প্রত্যেক দিন প্রতিবাদ হচ্ছে এবং প্রত্যেক অবস্থায় প্রতিবাদ হচ্ছে, তো সম্মিলিতভাবে ওই রকম হয়তো মিডিয়াতে কভারেজ না পেলেও আমি কোনো দিন দেখিনি যে ঢাকায় অ্যাটলিস্ট দু তিনটা এবং জেলা শহরে তো আমরা দেখেছি যে রিক্সা থেকে নেমে মানুষের ওই সমাবেশে প্রতিবাদ সমাবেশে জড়ো হয়েছে, মানুষ হেঁটে যাচ্ছে তারা যা জমা হয়েছে, তো আমাদের হয়তো মিডিয়া ওই কভারেজটা দিচ্ছে না যেখানে এত বড় আন্দোলন ঘটছে।
আমাদের শ্রোতারা অপেক্ষা করছেন টেলিফোনে। এরপরে জার্মানির বন থেকে আসাদুজ্জামান রুমন। হ্যালো।
হ্যালো, আমি আসাদুজ্জামান রুমন বলছি জার্মানি থেকে। দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশেই নারীর ক্ষমতায়ন বেশ ভালোভাবেই প্রতিষ্ঠিত হয়েছে এবং একই সাথে পাল্লা দিয়ে বেড়েছে নারী নির্যাতন। আপাত দৃষ্টিতে নারী নির্যাতনকে মনে হচ্ছে নারীর ক্ষমতায়নের বাই প্রোডাক্ট। এ ব্যাপারে আপনাদের ভাবনা জানতে চাই। যে সমাজ 20 বছর ধরে নারী নেতৃত্বে আস্থা রাখতে সক্ষম হয়েছে কেবল নারী নির্যাতনের ইস্যুতে, সেই সমাজকে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার অবক্ষয় আখ্যা দিয়ে নারী নির্যাতনের মতো একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়কে পাশ কাটিয়ে যাওয়ার কোন উপায় আছে কি? ধন্যবাদ।
ধন্যবাদ রুমন। আমাদের আরেকজন শ্রোতা কলকাতা থেকে রয়েছেন, পল্লব মুখোপাধ্যায়। হ্যালো।
নমস্কার, আমি পল্লব মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গ কলকাতা ভারতবর্ষ থেকে বলছি। নারী নির্যাতনের প্রবাহমানতার মধ্যে নারী ক্ষমতায়ন সকল ক্ষেত্রে, পরিবারে, সমাজে, পড়াশোনায়, পেশায়, প্রশাসনে নারীর উল্লেখযোগ্য সাফল্য পুরুষতান্ত্রিকতার অনর দেয়ালটাকে কি ভেঙে ফেলছে না? ঘটে চলছে না রোল রিভার্সাল, যার থেকে কি জন্ম নিচ্ছে না নারী বিদ্বেষ? সেই বিদ্বেষ থেকে পুরুষ তার অক্ষমতার কারণে কি পিছিয়ে পড়ার প্রতিশোধ নিতে ঘটিয়ে চলছে না ধর্ষণের মতো নারকীয় অপরাধ? আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এই বিকৃতি সাময়িক, কঠোরতম আইনি শাসন যা বন্ধ হবে অচিরেই, সে যে কোনো দেশেই হোক। তবে এ কথাও অনস্বীকার্য, এই অগ্রসরমান নারীদের অত্যাচারের পেছনে অনেক সময় অন্য নারীর ঈর্ষায় প্রত্যক্ষ এবং পরোক্ষ ভূমিকা রয়েছে নাকি? বিশ্ববাসীর কাছে আমার কাতর আবেদন, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশ, নারী পাক তার পূর্ণ অধিকার আর মর্যাদা। ধন্যবাদ।
ধন্যবাদ পল্লব মুখোপাধ্যায়। আমি এ ব্যাপারে অধ্যাপক চৌধুরীর কাছে যাচ্ছি। মূলত একটা বড় প্রশ্ন তারা উত্থাপন করেছেন দুজনই, আসাদুজ্জামান রুমন এবং পল্লব মুখোপাধ্যায়, যে নারী নির্যাতন কি নারী ক্ষমতায়নের বাই প্রোডাক্ট কিনা। অর্থাৎ তারা ধরে নিচ্ছেন যে ক্ষমতায়ন ঘটেছে, এটার বাই প্রোডাক্ট হিসেবে এটা হচ্ছে। অধ্যাপক চৌধুরী,
প্রথম কথা এটা আমি প্রথম থেকে বলে যাচ্ছি, দেখুন কেউ মানবেন না, কিন্তু ক্ষমতায়ন কোথায় ঘটেছে? ওই খুশি কবির বললেন উনি যে ইউএন মানে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট রিপোর্ট দেখে অথবা হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট দেখে। এখন এই ডেভেলপমেন্ট রিপোর্টগুলো, ইউএন ডেভেলপমেন্ট রিপোর্ট বলুন এবং ইউএন হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট দেখুন, এই রিপোর্টগুলো তৈরি হয় কিভাবে? তৈরি হয় এগুলো প্রত্যেকটা দেশের কাছে কতগুলো স্ট্যাটিস্টিক্স চাওয়া হয়, ফলে ক্ষমতায়ন হলে নির্যাতন কমতে বাধ্য। আজকে কি ধরুন গ্রেট ব্রিটেন, আজকে ফ্রান্স অথবা জার্মানি থেকে যিনি প্রশ্ন করলেন, অথবা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তারা বহুদিন ধরে চেষ্টা করেছে, চেষ্টা করে শিক্ষার হারটা 97-98% তুলে নিয়ে গেছে। এবং সেখানে মহিলাদের যেভাবে তারা, যেমন ধরুন যখন সোভিয়েত রাশিয়া ছিল আমি সেখানে গিয়েছিলাম, অধিকাংশ কাজ মেয়েরা করে যাচ্ছে। অথবা নেপালের কথা তুললেন একজন, নেপালে গিয়ে দেখলাম অধিকাংশ কাজ নেপালি মেয়েরা করে যাচ্ছে। এখন এইগুলোকেই ক্ষমতায়ন বলা হয় না, ক্ষমতায়ন হচ্ছে রাজনৈতিক ক্ষমতায়ন। ভারতবর্ষেই বলি বা বাংলাদেশেই বলি বা মালয়েশিয়ায় বলি বা ধরুন ভিয়েতনামে বলি, কজন মহিলা এগিয়ে যাচ্ছেন? এবং সেটা হচ্ছে না বলে সমাজে তারা ক্ষমতায়িত নয় বলেই, শিক্ষা দীক্ষায় অথবা অর্থ কৌলিন্যে তারা উঁচুতে যেতে পারছে না বলেই, ওই ধরুন ভারতবর্ষে ধরুন ওয়েস্ট বেঙ্গলে ধরুন 280 জন আইএস ইন্ডিয়ান সিভিল সার্ভিস অফিসার আছে, তাদের ভিতরে হয়তো 10 জন বা 15 জন মাত্র মহিলা আছেন। তার কারণ হচ্ছে যে তারা যে সমস্ত সুযোগ সুবিধাগুলো দরকার তাও এরা পাচ্ছেন, মানে কোন ক্ষেত্র থেকে পাচ্ছেন, অত্যন্ত উচ্চ মধ্যবিত্ত বাড়ি থেকে আসছেন। আর সম্প্রতিকালে কিছু রিজার্ভেশন হওয়ার জন্য যে নম্বর কমিয়ে কিছু কিছু যারা ওবিসি অথবা ধরুন শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবস তাদের,
তাহলে 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 অধ্যাপক চৌধুরী, তাহলে অধ্যাপক চৌধুরী আমরা ধরে নিচ্ছি যে ক্ষমতায়ন হচ্ছে না, অতএব বাই প্রোডাক্টের প্রশ্নটা আসে না, কিংবা হ্যাঁ না ঠিক আছে, আমাদের আমাদের শ্রোতারা প্রশ্ন করছেন তো, হ্যাঁ ঠিক আছে,
রাজনৈতিক ক্ষমতায়ন হতে পারে শুধুমাত্র অর্থনৈতিক ক্ষমতা
না, ঠিক আছে, এই কথাটা পরিষ্কার, এই কথাটা পরিষ্কার হয়েছে অধ্যাপক চৌধুরী। আমাদের অনেক শ্রোতা আছে, আমরা হয়তো
বিহার ভারতবর্ষের যে 28টা স্টেট তাদের মধ্যে সবচেয়ে নিম্ন স্তরে ছিল, এই পঞ্চায়েত ব্যবস্থা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নীতিশ কুমার এসে 50% উইমেন রিজার্ভেশন দিয়ে দিলেন, অর্থাৎ প্রত্যেক স্তরে 50% উইমেন রিজার্ভেশন। আজকে আপনি বিহারে গিয়ে দেখুন যে ওয়েস্ট বেঙ্গল যারা নিজেরা সংস্কৃতির জন্য অত্যন্ত গর্ববোধ করে বা ইত্যাদি করে, তাদের চেয়ে বিহার অনেক এগিয়ে গেছে এবং সেখানে মহিলারা এগিয়ে আসছে সমস্ত পারে এবং অত্যাচারটাও কমেছে। তার কারণ তারা 50% রিজার্ভেশন নিয়ে রাজনৈতিক ভাবে ক্ষমতায়িত হয়েছে। সুতরাং ক্ষমতায়নটা না হয়ে ক্ষমতায়ন হয় তখনই যখন যে অর্থনৈতিক যে উন্নয়ন প্রক্রিয়া,
ধন্যবাদ ধন্যবাদ,
অংশগ্রহণ করে তবে তো যে রাজনৈতিক ক্ষমতায়ন হয়।
ধন্যবাদ অধ্যাপক, ধন্যবাদ অধ্যাপক চৌধুরী। এরপরে থেকে ক্ষমতায়ন সংক্রান্ত যদি প্রশ্ন আসে এবং আসবেও, আমরা এইসব বিষয়ের আর পুনরাবৃত্তি করব না। আপনারা সবাই যদি একমত হন তিনজনই যে ক্ষমতায়ন ঘটেনি অতএব সে কারণেই নির্যাতন ঘটছে, তাহলে তো সেটা সেটা একটা উপসংহারে আমরা পৌঁছে গেলাম। সুতরাং এ নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই এবং ক্ষমতায়ন কেন ঘটেনি এ নিয়ে আপনারা তিনজনই পরিষ্কার মতামত জ্ঞাপন করেছেন। আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, ম্যানচেস্টার ইংল্যান্ড থেকে আলমগীর ফরিদুল হক। হ্যালো,
হ্যালো, আমি আলমগীর ফরিদুল হক বলছিলাম। হালে আমাদের দেশে ও ভারত উপমহাদেশের প্রেক্ষিতে নারী নির্যাতন ও ধর্ষণ দৃশ্যত একটা ক্রনিক ব্যামতে পরিণত হয়েছে। এক্ষেত্রে নারীবাদী আন্দোলনের একটি পরাক্রমশালী ভূমিকা থাকা উচিত ছিল। আমাদের নারীবাদী প্রেমিস্টি পশ্চিমে নারীবাদী চিন্তা থেকে ধার করা। নারীবাদী আন্দোলনটি আমাদের আর্থসামাজিক কাঠামোকে ধারণ করে না, ফলে নারীবাদী আন্দোলনের মাধ্যমে যে নারী ক্ষমতায়নের প্রেক্ষিতটি একটি পশ্চিমের প্যারোডি হিসেবে প্রতীয়মান হয়। আমাদের সত্যিকার নারী সত্তার ক্ষমতায়ন গড়ে তুলতে মধ্যবিত্ত নগর অধ্যুষিত নারীবাদী জাগরণ নাকি নারী সত্তার সর্বশ্রেণী বা সামগ্রিকতার জাগরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মনে করেন? আপনাদের সবাইকে ধন্যবাদ।
ধন্যবাদ আলমগীর ফরিদুল হক। খুশি কবির উনি বলছেন যে নারীবাদী যে আন্দোলন হচ্ছে সেটা মূলত পশ্চিমেরই অনুকরণ, এটি সমাজের ভেতরে গ্রথিত নয়। আপনি কি মনে করেন?
মনে হয় আমি যদি অনেক প্রশ্নের উত্তর দিই, পশ্চিমা আর এটা আমাদের নিজেদের দেশ অথবা এটা ঈশ্বর কোন দেশ পূর্ব ঈশ্বর যেটাকে বলা হচ্ছে সেই দেশগুলো এগুলোর সাথে কোনো সম্পর্ক না। মানুষের ক্ষমতায়ন, মানুষের মানবাধিকার, মানুষের অধিকার রক্ষা এটা সবার জন্য সর্বজনীন। এটা এখানে পশ্চিমা বা পশ্চিমা না এই বিষয়ে আমি যেতে চাচ্ছি না। আমি এখানেও যেতে চাচ্ছি না যে শহরের মহিলাদের এটা আন্দোলন না এটা গ্রামের ভূমিহীন মহিলা, ক্ষেত মজুর, সাঁওতাল মহিলা, আদিবাসী নারীর আন্দোলন। সব জায়গায় আমরা দেখছি যে নারীকে মানুষ হিসেবে দেখা, মানুষ হিসেবে মর্যাদা দেওয়া, নারীকে একটা পণ্য হিসেবে না দেখা। নারী হলো তাকে যৌনভাবে হয়রানি করা, তাকে যৌনভাবে তার উপর অত্যাচার করা, তাকে সামাজিকভাবে তাকে তার উপর অত্যাচার করা, এইগুলোর বিরুদ্ধে দাঁড়ানো হচ্ছে কোনো বাইরের থেকে এটা আহরণ করার কোনো বিষয় নাই। আমাদের দেশেও এটার আন্দোলনটা নতুন না, এটা অনেক পুরনো আন্দোলন। তো এটা যদি আমি বলি যে গণতন্ত্র কি পশ্চিমা কি না, আমরা যদি দেখি যে অধিকাংশ মানুষ যে ধর্ম পালন করে সেটা কি একেবারে মাটির থেকে গড়ে উঠেছে কিনা, আরব দেশ থেকে এসেছে নাকি মিশর থেকে এসেছে নাকি আর্যরা নিয়ে আসছে, এগুলো বিষয় না। বিষয় হলো আমার মানুষ হিসাবে আমার মানবাধিকারের বিষয়টাকে, নারীকে আমি আলাদা ভাবে দেখতে চাচ্ছি না, নারীকে আমি ভিন্ন ভাবে দেখতে চাচ্ছি না, নারীকে আমি একজন এই পৃথিবীর নাগরিক হিসাবে সম অধিকার হিসাবে আমি দেখতে চাচ্ছি। এবং আর একটা প্রশ্ন যেটা বলতে চাচ্ছি যে ক্ষমতায়ন হয়েছে এখানে যথেষ্ট ই চলেছে, তাদের উপর যে অত্যাচার চলেছে সেটা বেড়েছে সেটা না। আমার মনে হয় এখন পত্রপত্রিকা সামাজিক ভাবে মানুষ কোন অত্যাচারিত নারীকে সহানুভূতি হচ্ছে, তার পাশে দাঁড়াচ্ছে, সে কারণে এটা আরো বেশি প্রকাশ পাচ্ছে। এটা নিয়ে হয়তো গবেষণা করে দেখা যেতে পারে, কিন্তু আমি মনে করি না যে একটা বিপরীত আর একটা হিংসার মনোভাব থেকে গুলো চলে আসছে। আমার মনে হয় আমাদের পুরুষদের মানসিকতা পরিবর্তন করা খুবই প্রয়োজন, যে আমরা সবাইকে যেন মানুষ হিসাবে দেখতে পারি। আমি আর বেশি উত্তর দিতে পারছি না।
ডক্টর কাবেরী গায়েন, আপনি এর সঙ্গে কিছু যোগ করবেন? প্রশ্নটা ছিল যে নারীবাদী আন্দোলন বাংলাদেশে যেটা হচ্ছে সেটা পশ্চিমেরই
পশ্চিমা ধারার কিনা
অনুকরণ,
এটি আমার কাছে একটি প্রোপাগান্ডা বলে মনে হয়। এই কারণে যে আমি প্রথমেই মনে করি সেটি হচ্ছে যে এই যে নারীর প্রতি সহিংসতার যে বিষয়টি সেটি কেবলমাত্র নারীবাদীদের আন্দোলনের বিষয় না, আমি পরিষ্কারভাবে বলতে চাই। এটি হচ্ছে এমন একটি বিষয় যে বিষয়ে অবশ্যই নারীবাদী যারা আন্দোলন নারী নেতারা তারা থাকবেন, যারা মানবাধিকার কর্মী তারাও মাঠে থাকবেন, কিন্তু যখন এটি সমাজ দেহে এত প্রবল আকার ধারণ করেছে বলে আমরা মনে করছি, যদিও আমি মনে করি না যে এখনই হঠাৎ করে বেড়ে গেছে, আমি মনে করি এটি ছিলই, এটি কার্পেটের নিচে ছিল, এটি আলোতে বেরিয়ে আসছে বা পত্রিকার এক কোনা থেকে এখন প্রথম পাতায় স্থান করে নিচ্ছে। আমি গণমাধ্যম কর্মীদেরকে ধন্যবাদ দিতে চাই, মানুষের সচেতনতাকে ধন্যবাদ দিতে চাই। তো এটা বেরিয়ে আসছে, অপরাধের ঘটনাগুলো বেরিয়ে আসছে, এবং সেইখানে আমি মনে করি যে আমরা যদি আমাদের দায়িত্ব বোধ করি, শুধুমাত্র অন্যের উপরে দায় না দিয়ে, দোষ না দিয়ে, আমরা বরঞ্চ আমরা কেন এটার বিরুদ্ধে ফুঁসে উঠছি না সেই প্রশ্নটি করব, এবং এই অন্যের উপরে দায় চাপিয়ে অন্যকে দায়বদ্ধ করার এই যে জায়গাটি, এই জায়গাটি আমাদের সামগ্রিক ঔদাসীন্য থেকেই আসে বলে আমি মনে করি। এবং আরেকটি বিষয় মনে করি বাংলাদেশের ক্ষেত্রে কেন ফুঁসে উঠছে না, এক্ষেত্রে আমার একটি পর্যবেক্ষণ আছে, সেটা হচ্ছে বিচারহীনতা সংস্কৃতির সাথে আমাদের দীর্ঘদিন ধরে অভ্যস্ততা। মুক্তিযুদ্ধে 2 লক্ষের উপর নারী নির্যাতিত হয়েছিলেন, কিন্তু বিচার প্রক্রিয়াটা শুরু হয়েছে চল্লিশ বছর পরে। এবং শুধু তাই না, আজকে যারা নারী নির্যাতনে নারী নেত্রীরা কেন এটা করছেন ইত্যাদি নানা ধরনের অভিযোগ তুলছেন, তাদের অনেককেই কিন্তু পাওয়া যায় যে যখন এই যুদ্ধাপরাধের বিচারের মধ্যে এই নারীর ধর্ষণের ব্যাপারটিও ছিল, তাদের বিচারের প্রশ্নটি যখন আসে তখন কিন্তু দেখা যায় যে যাদের সাথে সম্পৃক্ততা আছে বলে মনে করা হয় তাদের মানবাধিকারের ব্যাপারে তারা অত্যন্ত সোচ্চার হয়ে ওঠেন। কাজে আমার কাছে মনে হয় এই অভ্যস্ততা, এই ব্যাপারগুলো আমার কাছে মনে হয় সয়ে যেতে যেতে আমরা যে কোনো ধরনের অন্যায়ের সাথে এক ধরনের আপোষ করতে এবং অন্য কেউ করে দেবে আমার কাজটি, এই জায়গাটিতে এক ধরনের কম্প্রোমাইজের জায়গায় চলে এসেছি। কিন্তু আমি আশা পারিনি, আমি মনে করি আমরা মানুষ, আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমরা যুদ্ধাপরাধের বিচারের দিকে জাতি এগিয়ে যাচ্ছে, আমরা এই সমস্যার সমাধানের দিকে আমরা সবাই একতাবদ্ধ হয়ে কাজ করব বলে আমি আশাবাদী।
নিশ্চয়ই আমাদের আরো শ্রোতা আছেন ঢাকা থেকে এশা। হ্যালো।
হ্যালো, আমি ঢাকা থেকে এশা বলছি। আজকের এই বিষয়ে আমার একটি প্রশ্ন ছিল। ঐতিহাসিকভাবে আমরা দেখে এসেছি আমাদের দক্ষিণ এশীয় সংস্কৃতির মধ্যে একদিকে নারীদেরকে দেবী হিসেবে পূজা করা হয়েছে এবং তাদেরকে অনেক উঁচু সম্মান দেওয়া হয়েছে, আবার ঠিক পাশাপাশি নারীদের উপর যে নির্যাতন হয়েছে, নারীদের উপর যে অত্যাচার হয়েছে সেটা দক্ষিণ এশিয়াতে অন্য অনেক জায়গার চেয়ে বেশি হয়েছে। যেহেতু এখানে নারীর ক্ষমতায়ন হয়েছে আবার পাশাপাশি নারীর নির্যাতনের হারও আছে, এটা এই এমন নয় যে এটা আসলে সংস্কৃতির একটা পার্ট যেটা আমাদের দক্ষিণ এশিয়া সংস্কৃতির মধ্যে বিদ্যমান আছে? আমরা কি বলতে পারি যে আমাদের সংস্কৃতির মধ্যে এটা চলে এসেছে বলে আজকে এই জিনিসগুলো আমাদের চোখের সামনে আসছে?
আরো একটি প্রশ্ন নিয়ে নিই, যশোর থেকে শ্রাবণী সুর। হ্যালো।
হ্যালো, আমি বাংলাদেশের যশোর থেকে শ্রাবণী সুর বলছি। নারী নির্যাতনের চিত্র দক্ষিণ এশিয়া দেশগুলোতে অভিন্ন। আমরা সেই মহাভারতের যুগ থেকে দেখেছি যে দুঃশাসন প্রকাশ্য রাজসভায় দ্রৌপদীর বস্ত্র হরণ করে তাকে অপমান করবার বা নির্যাতন করেছিলেন, সেই ধারাবাহিকতায় আমরা আজকেও দেখছি যে আমাদের দেশে তথা দক্ষিণ এশিয়ায় নারীরা নির্যাতিত হচ্ছেন। কিছুদিন আগেও আমরা দেখেছি যে যৌতুকের জন্য পিটিয়ে বউকে মারা হতো, অসামাজিক কাজের নামে, পুরুষকে নয় নারীকে দৌড়া মারার মতো ভয়ঙ্কর নির্যাতনের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। যৌন নির্যাতন বা যৌন সন্ত্রাস, যেটা পথে ঘাটে বাসে নারীকে নির্যাতন করা হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, পদে পদে নারীর এই নির্যাতনের জন্য যারা দায়ী তাদের হাত এত বেশি লম্বা হয় কেন? আইনের দুর্বলতার জন্য নাকি রাজনৈতিক, সামাজিক, পুরুষতান্ত্রিক মানসিকতায় এই যে সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত, সেই সমাজ ব্যবস্থায় জাতককে বা যারা নারী নির্যাতন করছেন তাদেরকে রক্ষা করবার জন্য আমাদের জাতীয় মানসিকতা সেইভাবে তৈরি হয়ে রয়েছে বলে, নাকি আমরা নারীদেরকে সম্মান দিতে পারছি না বা আইন সেই নির্যাতিতদেরকে যথাযথভাবে প্রতিরোধ করতে পারছে না? তাহলে এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমরা কি শুধু মানববন্ধন করে বা স্মারকলিপি দিয়ে আমাদের কাজ শেষ করবো না অন্য কোনো পথ অবলম্বন করবো? ধন্যবাদ প্যানেলকে।
ধন্যবাদ শ্রাবণী সুর এবং এশা। আমরা অনুষ্ঠানের একেবারে প্রান্তিক মুহূর্তে চলে আসছি। অধ্যাপক চৌধুরী, শুধু একটা অংশের যদি আপনি অংশ উত্তর দেন সেটা হলো, এটা কি আমাদের সংস্কৃতির মধ্যেই রয়ে গেছে এই নির্যাতনের বিষয়টি?
ব্যাপারটা হচ্ছে যে সংস্কৃতি কথাটা কোনো একদম সমতলিক নয়, অর্থাৎ বিভিন্ন স্তরভেদে এটা হয়। একটা সংস্কৃতি যেটা আমরা মনে করি যে এই অনুযায়ী আমি চলবো, এইটি হচ্ছে আমার সংস্কৃতি।
হ্যাঁ, আমাদের 30 সেকেন্ডে উত্তর দিতে হবে, 30 সেকেন্ডে।
সাংস্কৃতিক চেতনা কিন্তু সেরকম নয়। সুতরাং সংস্কৃতির ভেতরে আছে বা সংস্কৃতির ভেতরে নেই এ কথাটা বলা যাবে না।
আচ্ছা, চট করে খুশি কবির, আপনি কি বলেন, কি মনে করেন?
আমি মনে করছি সারা পৃথিবীতেই নারী নির্যাতিত হচ্ছে, এটা সংস্কৃতির সাথে কোনো সম্পর্ক না, এটা হলো পুরুষতন্ত্রের সাথে সম্পর্ক। আর আমি যেটা কাবেরী জাইনও বলেছে আর আমাদের শেষে যশোর থেকে যে বলেছে যে আমাদের ব্যবস্থা হচ্ছে এমন যেটা যারা অপরাধ করছে তারা পার পেয়ে যাচ্ছে, টাকা বলে হোক, রাজনৈতিক শক্তি বলে হোক, যে কোনো দুটোর সংমিশ্রণ বলে হোক,
অধ্যাপক চৌধুরী না, আমাদের খবর এখনই শুরু হচ্ছে। আমাদের আমাদের অধ্যাপক
চৌধুরী,
অধ্যাপক চৌধুরী আপনাকে ধন্যবাদ, খুশি কবির আপনাকে ধন্যবাদ, ডক্টর কাবেরী গায়েন আপনাকে ধন্যবাদ। আমাদের হ্যালো ওয়াশিংটনে আজকের সংকলন এখানেই শেষ হলো। ধন্যবাদ সবাইকে।
কলিন শো হ্যালো ওয়াশিংটনে প্রচারিত অতিথি বক্তাদের বক্তব্য মন্তব্য বা প্রশ্নকর্তাদের জিজ্ঞাসা মন্তব্যে প্রতিফলিত অভিমত সম্পূর্ণই তাঁদের নিজস্ব দৃষ্টিভঙ্গি, এর কোনো দায়দায়িত্ব ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের ওপর বর্তাবে না।